الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم قد أزل لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان ملت اللہ رب العالمین আমাদের কে লাইলাতুল বারাতের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে আর এক মাস দান করতেছেন যা আমাদের খুবই নিকটবর্তী। এত মাঝখানে আর এক জুমা থাকবে, এই মাস বারো মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ। এই মাসে লাইলাতুল কদর আছে, এই মাসে সেই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল। লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে তো লাইলাতুল কদর কোরআনের একটা স্পর্শ পেয়েছে, ছোঁয়া পেয়েছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে প্রথম আসমানে। এই কোরআনের টাচের কারণে, ছোঁয়ার কারণে লাইলাতুল কদর দামি হয়ে গেছে। লাইলাতুল কদরের কারণে পুরা রমজান দামি হয়ে গেছে, এত বড় দামি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, লা ইদ্দা লাহ, এই মাসের সমান কোন মাস নেই, রমজান শরীফের সমান কোন মাস নেই। কাজে তোমরা এই মাসের এহতেমাম করো। কোরআনের মাস, কোরআনের ছোঁয়ার কারণে এত বরকত। কোরআন তেলাওয়াত করো, অনেকে বলে আমরা তো তেলাওয়াত করতে পারি না। আরে তেলাওয়াত করতে না পারেন, আপনি যে কয়টা সুরা জানেন এইটা বারবার পড়েন, এটাই তেলাওয়াত। সারা কোরআন পড়া তো ভালো, কিন্তু আল্লাহ জরুরি করেন নাই, জরুরি করেন নাই। আপনি দু চারটা সুরা জানেন, এটাকে বারবার পড়েন, বারবার পড়েন, তা আপনার সময় কাটল কোরআন তেলাওয়াতের মধ্যে। এই মাসকে কোরআনের মাস বলা হয়েছে। তো এক হাদিসে তো বলা হয়েছে এর সমান মাস নেই, রমজানের সমান আর কোন মাস নেই। অন্য হাদিসে বলা হয়েছে যে অন্য ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু রোজার ফজিলত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন না, নিজে হাতে দিবেন। ও আনা আজজি বিহি, আমি এর প্রতিদান দিব। মানে ফেরেশতাদের কথা নেই, আর আল্লাহ যখন নিজে দিবেন এর বিনিময় কি হবে এটা আমরা এখন কল্পনা করতে পারব না। এখন আমাদের ওটা ধারণা করার বাইরে। আল্লাহ যত বড়, তার হাদিয়া তত বড়, এটা এই ছোট মাথা নিয়ে এখন বোঝা সম্ভব না। এতটুক মনে করে রাখি আল্লাহ দিবেন, এটা কারো মাধ্যমে দিবেন। এই মাস সম্পর্কে বলা হয়েছে একটা নফল যদি কেউ করে তো আল্লাহ তাকে একটা ফরজ আদায় করার সমান সওয়াব দান করবেন। অথচ সারা জীবনের নফল একত্রে করলে এটা কিন্তু ফরজ হয় না, নফলের মধ্যে ফরজ হওয়ার যোগ্যতাই নেই। কিন্তু এই মাসের বরকতে আল্লাহ নফলকে এই মর্যাদা দান করেছেন, এটা ফরজের সমান মান, ফরজের সমান মান দিবেন। তিনকে যদি কেউ প্ল্যাটিনামের দরে কিনে, কিন্তু সে তিন আর দাম দিচ্ছে কিসের? প্ল্যাটিনাম, হীরা, কত পার্থক্য হয়ে যাবে, কোটি কোটি গুণ পার্থক্য হয়ে যাবে। এই মাসে আল্লাহ ফজিলত দিয়েছেন, নফলকে ফরজের মান দিবেন আর ফরজকে 70 গুণ বাড়াই দিবেন। যে কোন একটা ফরজ বান্দা করবে আল্লাহ 70 গুণ বাড়াই দিবেন। এই মাসের ফজিলত বয়ান করে শেষ করা যাবে না, এত রহমত বরকত আল্লাহ রাখছেন এই মাসে। কিন্তু প্রথম দিন থেকেই যদি কেউ চায় ওই রহমত বরকত পাইতে, তাহলে লাইলাতুল বারাতের সাধারণ ক্ষমার পরে তাকে সতর্ক থাকতে হবে। লাইলাতুল বারাতের সাধারণ ক্ষমার পরে তাকে সতর্ক থাকতে হবে, ইচ্ছাকৃতভাবে আমার দ্বারা যেন কোন গুনাহ প্রকাশ না পায়। এই দুই সপ্তাহ কুরবানি যে করতে পারবে সে গুনাহমুক্ত অবস্থায় রমজানকে গ্রহণ করল, রমজান শরীফে দাখিল হইল গুনাহমুক্ত অবস্থায়। রমজানের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে খাস রহমত দিয়ে ঘিরে নেবেন, তার উপরে রহমতে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই কয়টা দিন খেয়াল রাখতে হবে, ইচ্ছা করে যেন আমরা কোনো গুনাহ না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, একটু খেয়াল রাখলেই হয়, একটু সতর্ক থাকলেই হয়। তো একটা হলো এই মাসের ফজিলত, এই মাসের ফজিলত এর কিঞ্চিত আলোচনা আমি করলাম, কিঞ্চিত। এই মাসের বরাবর কোন মাস নেই। আর একটা হল এই মাসের লক্ষ্য উদ্দেশ্য, এই মাসের লক্ষ্য উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কি এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। তাকওয়াওয়ালা হওয়া মুত্তাকি হওয়া একই কথা, যেই মুত্তাকি সে আল্লাহর বন্ধু। কোরআনের বিভিন্ন আয়াতে আছে, যেই মুত্তাকি যেই আল্লাহকে ভয় করে গোনা ছাড়ে সে আল্লাহর ওলি। মুত্তাকি কি জিনিস? আল্লাহকে ভয় করে গোনা বর্জন করা, এটা হল তাকওয়া। তো আল্লাহ তাআলা চাইতেছেন এই মাসে আমাদেরকে তার বন্ধু বানাইতে, মুত্তাকি বানাইতে। আমরা তো আল্লাহর গোলাম, গোলাম যদি মালিকের বন্ধু হইতে পারে এটারে কত বড় পাওনা, কত বড় কিসমত। গোলাম ছিল, গোলাম ছিল, তার কোন অধিকার ছিল না, অথচ তার আখলাকে খুশি হয়ে মনিব তাকে বন্ধু বানায় নিল। তোমার আর চাকরি করার দরকার নেই, তুমি আমার ফাইল নিয়ে আমার গাড়িতে থাকবা, আমার সাথে খানা খাইবা, আর তোমার কোনো বেতন নেই। আজকে তো বেতন উঠাই দেওয়া হল, আগে তো নির্ধারিত বেতন পাইতাম 10,000-20,000 পাইতাম, এটা বাদ। এখন থেকে সিস্টেম হল তোমার যা লাগে নিয়ে দেবে, 1,00,000 না 5,00,000 এলো দেখা দেখি দরকার নেই, তুমি আমার বন্ধু হয়ে গেছ, তোমার আর বেতন নেই। আমাদের বিবি সাহেবরা কি কাজের বুয়া? কাজের বুয়ার তো মাসে 5,000 টাকা দেওয়া হয়, আর বিবি সাহেব যা চায় তাই, 5,000-10,000 না, যা চাপে তাই দিতে হবে, কারণ তারা আমাদের জীবন সঙ্গী। হাদিসে দুনিয়ার সমস্ত নেয়ামতের মধ্যে বড় নেয়ামত বলা হয়েছে নেককার বিবি, দুনিয়ার সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত নেককার বিবি, আল্লাহওয়ালা বিবি। তবে সে কোনো কাজের বোয়া না, মাসে মাসে আপনি বেতন দিবেন, মাসে মাসে বেতন দিবেন, তার কোনো বেতন নেই, সে যা চায় ওটাই তার পাওনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা গোলাম চাকর, চাকরের তো কিছু অধিকার আছে, যে কয় ঘন্টা চাকরি করে সেই কয় ঘন্টা মনিবের কথা মানতে হয়, তার বাইরে স্বাধীন। কিন্তু আমরা এরকম চাকর, আমাদের 24 ঘন্টার মধ্যে কোনো স্বাধীনতা নেই, আমরা এরকম গোলাম, আমাদের কোনো স্বাধীনতা নেই। 24 ঘন্টার মধ্যে যাই করবেন ওখানে আল্লাহর বিধান আছে, এমন কোন কিছু দেখাইতে পারবেন না যে আমি এই যে একটা কাজ করি এইখানে আল্লাহর কোন বিধান নেই, আমি স্বাধীন, এমন কোন জায়গা আপনি দেখাইতে পারবেন না। যা বলবেন, যা দেখবেন, যা শুনবেন, যা চিন্তা করবেন, যা ধরবেন, যেদিকে চলবেন, সব জায়গায় বিধান। অনেকে জানে না, সেটা ভিন্ন কথা, কিন্তু বিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া মানুষের হায়াতের কোন স্তর নেই। কোন স্তর নেই। অনেক মূর্খ লোক মনে করে রাজনৈতিক ব্যাপারে আমরা স্বাধীন, এখানে আমি যে পার্টি মনে চাই করব, এখানে কোন শরিয়াত নেই, তো তারা গোমরাহের মধ্যে আছে। যারা বলে যে রাজনৈতিক ময়দানে আমি স্বাধীন, সে গোমরাহের মধ্যে আছে। কথা বলার ব্যাপারে আমি স্বাধীন, আমার যা মনে চায় বলবো, এখানে আমার শরিয়াত কি না? এক এক কথায় ইমান চলে যায়, এক এক কথায় বেহেশত মেলে আর এক কথায় ইমান চলে যায়। আজকাল কিছু লোক তারা দাবিদার, আমরা খুব তবলিগ ওয়ালা, খুব তবলিগ ওয়ালা আমরা, তার দাবি তাদের কথা এরকম বলে যে ইমান থাকে না, আপনাকে অবলীলায় বলে দিবে, আপনি তো হেফাজতি, আপনি তো হেফাজত গ্রুপের লোক, তা আপনাদের হেফাজত হয়ে থাকেন তাহলে ও কি, ও নাস্তিক? পুরা বাংলাদেশ দুটা গ্রুপ হয়েছিল, একটা নাস্তিক মুরতাদ, একটা হেফাজত ইসলাম। তো ওকে আপনি হেফাজতি কয়ে আপনি গেলেন কোন দলে? আপনি গেলেন সাহাব আগে মহিলাদের লাজে। আপনার ইমান থাকলো কোথায়? নাস্তিকদের দলে গেলেন। আজকাল এগুলো গালি দেওয়া হচ্ছে, তবলিগলরা কি করতেছে নিজেও বোঝে না। আর কাউকে বলতেছে আপনি তো পাকিস্তান পন্থী, তবলিগলরা বলতেছে মূর্খ পাকিস্তান পন্থী। গালি হলো কিভাবে? পাকিস্তানের তবলিগ সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ তবলিগ, পাকিস্তানে যে তবলিগ করে দুনিয়ার কেউ এই তবলিগ করতে পারবে না। তারা যারা ধরে এরা বেস্টে পৌঁছাই ছাড়ে, এদের আর দুনিয়া রাখে না, বেস্টে যাইতেই হবে। তবলিগ শিখতে হলে তাদের কাছে শিখতে হবে, তাদের সাথে সময় লাগাইতে হবে। তাদের তো প্রশংসার জিনিস ছিল, আর আপনি হেডেতে গালি দিচ্ছেন কেন? পাকিস্তানি তবলিগ, পাকিস্তানি তবলিগ তো প্রশংসা। দুই নম্বর, যে কারণে আপনি পাকিস্তানি বলতেছেন, এই কারণ তো শুধু বাংলাদেশের আলেমদের মধ্যে না, সারা দুনিয়ায় ওটা পাওয়া যেতে, সারা দুনিয়ার লোক মাওলানা সাদ সাহেবের কিছু বক্তব্যের কারণে অসন্তুষ্ট এবং চাইতেছে আপনি রুজু করেন। উনি রুজু করবেন না, কিছু বেকুব লোক বলে রুজু তো করছে, কিছু বেকুব লোক বলে রুজু তো করছে। সে রুজু যে কারে কয়, এর মাথাও জানে না মুন্ডুও জানে না। মানে রুজু করলিয়া, এই রুজু, এটা রুজু বলে? এই মাথার মুন্ডু আপনি বুঝছেন রুজু করলিয়া? উনি অনেকবার রুজু করছে, রুজু জানোই না কাকে বলে। রুজু বলে বড় বড় মাঝমাতে ভুলগুলো হয়েছে, সেখানে ভুলটাও বলতে হবে, সহিটাও বলতে হবে, আমি এই ভুল বলছিলাম, সহি এইটা, এই বলে তারপর রুজু করতে হবে। এবং যারা ভুল ধরাই দিছে তাদের শুকরিয়া আদায় করতে হবে। একে বলা হয় রুজু, রুজু করলিয়া, রুজু করলিয়া, রুজু করলিয়া, এটা রুজু হয়। কিন্তু বেকুবরা এটাকে রুজু মনে করে। তা রুজু করে কোন জায়গায়? দেওবন্দে। দেওবন্দে রুজু করে আর এক ভুল, ভুল করছে বড় বড় মাহফিলে, সেখানে কথাগুলো বলতে হবে। আপনি কি দেওবন্দে ভুল করছেন? দেওবন্দে পাঠাচ্ছেন কেন? দেওবন্দে কেন পাঠাইতেছেন? দেওবন্দ তো ভুল করেন নাই, বড় বড় মাহফিলে রুজু করেন, ভুল কোনটা সহি কোনটা বলেন, ওইটার কপি পাঠান দেওবন্দে, হুজুর আমি ভুল থেকে ফিরে আসছি, এই আপনাদের কাছে রেকর্ড পাঠাইলাম, দেখেন আমার রুজু হয়েছে কিনা। তো রুজু করতে হবে বড় বড় এস্তেমায়, দেওবন্দে না, নিজামুদ্দিনও না। এই কথাগুলো আম লোকেরা কিছুই বোঝে না, আর খামাকা তর্ক করে রুজু তো করছে, রুজু তো করছে। আরে রুজু কাকে বলে তুমি জানো? রুজু কাকে বলে তুমি জানো? আন্দাজে করছে তো রুজু করছে, পাকিস্তান পন্থী করতেছ, সারা দুনিয়ার লোকেরা সমালোচনা করতেছে এই ভুলগুলোর কারণে। তাহলে সারা দুনিয়ার লোক পাকিস্তান পন্থী, সারা দুনিয়ার লোক পাকিস্তান পন্থী, তুই বাংলাদেশের লোকরে পাকিস্তান মন্ত্রী গাড়ি দিলা, এখানে পাকিস্তান মন্ত্রী কইলে মুক্তিযোদ্ধা থেকে সাপোর্ট পাওয়া যাবে, এই লোভে ইমান নষ্ট করলা, এই লোভে ইমান নষ্ট করলা যে পাকিস্তান মন্ত্রী কইলে সব মুক্তিযোদ্ধারা আমার সাথে চলে আসবে। যারা নাস্তিকতা আমাদের চেতনায় বিশ্বাসী, ওই নাস্তিক হয়ে সব আমার দলে চলে আসবে, ওই তোমার ইমান নষ্ট করে দিলাম। তো সারা দুনিয়ার মুসলমানরা কি করবা? তারা পাকিস্তান মন্ত্রী? এক এক কথা এরকম বলে নিজেও বোঝে না। তো বলতেছিলাম আমরা এমন এক গোলাম, আমাদের কোন ব্যাপারে স্বাধীনতা নেই, সব ব্যাপারে বিধান 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 বিধান, ওটা জানা ফরজ। তলাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। এবং সবাই খেয়াল রাখি আমরা এই জিনিসগুলো, কেউ কায় দেওবন্দের ফতোয়ার কারণে হয়েছে, কেউ কায় ওলামাদের কারণে হয়েছে, সব ভুল কথা। এইগুলো দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, তবলিগের আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই অনেক আগে শুরু হয়েছে, যখন মুশফিক সাহেবকে বের করা হল, আমাদের কাকরাইলের ক্ষমতার লড়াই, আবার যখন নিজামুদ্দিন থেকে ইব্রাহিম দেউলাকে বের করা হল, তো অনেক বছর আগে লড়াই, তো অনেক আগের তো হয়েছে। দেওবন্দের ফতোয়া তো গত বছরের, ওলামারা সমালোচনা করতেছে এখন, কিন্তু ক্ষমতার লড়াই তো আরো পাঁচ সাত বছর আগের থেকে, ওই দিক কারো মাথা দেয় না। মূল সমাজ সাথে গোড়ায় কুয়ার মধ্যে ইন্দুর পড়ে আছে, ইন্দুর আপনি তুলতেছেন না, খালি পানি ফেলতেছেন, কুয়ার মধ্যে ইন্দুর মনে পড়ে আছে, এই ইন্দুর আমি তুলতে রাজি নাই, এই ইন্দুর বরকতের জিনিস থাক, আপনি খালি পানি তুলতেছেন, জীবনে আপনার কুয়া পাক হবে না। নিজামুদ্দিনও ক্ষমতার লড়াই, এখানেও ক্ষমতার লড়াই, আভ্যন্তরীণ কোন দল এটা? তাসকিয়া না থাকার দরুন, আত্মশুদ্ধি না থাকার দরুন, এরা বড়াই করে বলতো তবলিগ করলে আত্মশুদ্ধি লাগবে না, এই গলত কথাটা বড়াই করে বলতো, আল্লাহ শাস্তি দিচ্ছে, তবলিগ করলে আত্মশুদ্ধি লাগবে না, তাহলে ক্ষমতার লড়াই করো কেন? তোমার যদি আত্মশুদ্ধি হয়ে থাকে তাহলে তুমি ক্ষমতার লড়াই করতেছ কেন? তুমি ক্ষমতা থেকে দূরে থাকো, দূরে থাকো, লড়াই করতেছ কেন? তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন নাকি চরমে পড়ছে, তখন কিছু লোক ওলামাদের কাছে গেছে, এর আগে ওলামারা এগুলো নিয়ে মাথা ঘামায় নাই, দরকার নেই, কিছু ভাই চালাইতেছে চালাক, যাই হোক, এটা মাঝখানে কিছু কথা আসছে, এটাও জানা থাকা জরুরি। আর না হেফাজতি কয়ে আর পাকিস্তান বন্দী কয়ে অনেকে বেইমান হয়েছে, এদেরকে সতর্ক করার জন্য এই কথাগুলো জরুরি ছিল। এই জন্য বলে দেওয়া হল। আসল বয়ান চলতে ছিল যে আমরা এমন গোলাম, আমাদের কোন স্বাধীনতা নেই। এই গোলামকে আল্লাহ তাআলা গোলাম রাখতে চাইতেছেন না, আমাদেরকে উন্নতি দিয়ে আল্লাহর বন্ধুর পর্যায়ে নিয়ে আসতে যাচ্ছে। সেই বন্ধুর পর্যায়ে আনার জন্য রমজান, এইটা হল রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তার গোলামকে বন্ধু বানাবেন, রোজার মুজাহাদা করবে, সিয়াম সাধনা করবে, গোনা বর্জন করবে, এই গোনা বর্জন করার দ্বারা সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। এটা হলো মূল। এর থেকে বড় পাওনা আর কি আছে? গোলাম যদি মালিকের বন্ধু হইতে পারে, এর থেকে বড় পাওনা আর কি? আর কিছুই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দাকে যে ইবাদত বন্দীকে দান করছেন, প্রত্যেকটাই কিন্তু এরকম যে বিরাট কামিয়াবি আছে, এর মধ্যে আখেরাতে বিরাট লাভ আছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে। আবার পাশাপাশি দুনিয়াবি অনেক ফায়দাও আছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে, দুনিয়াবি অনেক ফায়দা উপকার আছে। কাল না পরশু দেখলাম একটা পত্রিকায়, মোজাম্বিকের মধ্যে গণহারে এইডস হইতেছে, এইডস। তো ডাক্তাররা পরামর্শ দিছে যে তোমরা তাড়াতাড়ি খৎনা করো, এইডস থেকে যদি বাঁচতে চাও তো খৎনা করার কোন বিকল্প নেই। তো তারা তো খ্রিস্টান, তাদের নবীর নাম হল সেন্ট পল। বর্তমান খ্রিস্টানদের নবীর নাম কি? এক ইহুদির বাচ্চা, সে তো বলে গেছে খৎনা করা লানতের কাজ। ঈসা আলাইহিস সালাম বলে গেছিল খৎনা করা সুন্নত, আর তাদের পরবর্তী নবী কইছে খৎনা করা লানতের কাজ। আর এখন তাদের ডাক্তাররা বলতেছে খৎনা যদি না করো এইডস থেকে বাঁচার কোন উপায় নেই। এখন সেই দেশে আপনাদের মতো বয়স্ক লোক যারা আছে সবাই গণহারে খৎনা করে দিচ্ছে। কাফেরদেরকেও ইসলামের হুকুম মানতে হচ্ছে, বিপদে পড়ে কাফেররাও ইসলামের হুকুম মানতেছে। ইসলাম এমন জিনিস, যদি ইমানের সাথে মানা হয় তাহলে দুনিয়া তো কামিয়াব, আখেরা তো কামিয়াব। ইমানের সাথে যদি মানা হয় দুনিয়া তো কামিয়াব, আখেরা তো কামিয়াব। আর যদি কেউ ইমান ছাড়া মানে তাহলে সে দুনিয়াতে লাভবান হবে, আখেরাতে কিছুই নেই। তো তারাই খৎনা করে লাভবান হবে, এইডস থেকে বেঁচে যাবে, কিন্তু এর দরুন আখেরাতে কিছু পাবে না। আমাদের প্রত্যেকটা জিনিস তারা নিয়ে নিতেছে, নিয়ে দুনিয়াতে লাভবান হইতেছে। আজকে বিশ্ব বাণিজ্য কাফেরদের হাতে, মুসলমানদের হাতে না। কেন? মুসলমান বাণিজ্য করতে দেয় দুই নম্বরই করছে, ধোকাবাজি করছে, বাটপারি করছে, মিথ্যা কথা বলছে, ভেজাল দিছে। এগুলো করার কারণে আল্লাহ তাআলা বাজার তাদের হাতে দেয় নাই। কিন্তু কাফেররা যত কাফের, তারা আমাদের কোরআন হাদিস ঘাটে আমাদের নবী কি বলে গেছেন ব্যবসার ব্যাপারে ওইগুলো বের করছে। কাফেররা কাফের, পার্সোনাল লাইফে তারা খুব জঘন্য, পার্সোনাল লাইফে তারা খুবই জঘন্য। ট্রাম্পের মতো জঘন্য লোক বাংলাদেশে কেউ আছে কিনা আল্লাহ ভালো জানেন, এত বড় বদমাশ সে প্রেসিডেন্ট হয়ে গেছে। পার্সোনাল লাইফে তারা জঘন্য, কিন্তু ব্যবসায়ের লাইনে তারা আমাদের নবীর কথা মানে, ধোকা দেয় না, মাপে কম দেয় না, ওয়াদা ভঙ্গ করে না। তো আল্লাহ বিশ্ব বাজার তাদের হাতে দিয়ে দিয়েছে, ইমান নেই কিন্তু ব্যবসার মধ্যে নবীজির তরিকা মানছে, আল্লাহ দিয়ে দিছে। কালকে দেখলাম নরেন্দ্র মোদী যে এত মুসলমান খুন করলো, মুসলমান পোড়াইল, সে পর্যন্ত ভাষণ দিছে আমাদের প্রত্যেকটা কাজে হযরত মুহাম্মদকে ফলো করা দরকার। প্রত্যেকটা পত্রিকার প্রথম পেজে আপনারা দেখেন নাই নরেন্দ্র মোদী কত বড় ভাষণ দিছে, আমাদের প্রত্যেককে হযরত মুহাম্মদ কি বলে গেছেন এটা ফলো করা দরকার। আর তুমি মুসলমান হও না কেন, ফলো করা দরকার, তুমি এই লিখসান না দিয়ে মুসলমান হয়ে গেছে, বিশাল করেছে তার বিবৃতি ছাপছে যে মুসলমান না হলে দুনিয়াতে শান্তি কামিয়াবি আসবে না। আমাদের সব কথাগুলো কাফেররা নিয়ে যেতেছে। তো এই রোজা এর মধ্যে কিন্তু দুনিয়াবি অনেক ফায়দা, অনেক ফায়দা। কাফেররা রিসার্চ করছে, করে কাফেরা রোজা রাখতেছে, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য না, স্বাস্থ্য ভালো থাকার জন্য তারা রোজা রাখতেছে। কি জন্য? স্বাস্থ্য ভালো থাকার জন্য। এক মুসলমান ছেলে পড়তে গেছে জার্মান, তো রমজান আসছে, আসলে সে তার প্রফেসরের কাছে ছুটি চাইছে, স্যার আমাকে এক মাস ছুটি দিতে হবে। বলে কি করবা, আমরা তো মুসলমান, আমাকে রোজা রাখতে হবে, আবার রাত্রে তারাবি পড়তে হবে। এই জন্য শহরে তো দেখছিস না কোথাও, শহরের বাইরে অমুক জায়গায় ব্যবস্থা আছে, আমাকে রমজানে ওইখানে থাকতে হবে। তো ওর খ্রিস্টান প্রফেসর বলল, তোমার ওই গ্রামে যাওয়ার দরকার নেই, আমি শহরে তোমাকে এটা ঠিকানা দিচ্ছি, তুমি দাদা কইলা এগুলো সব ওইখানে করতে পারবা। পরে প্রফেসর ঠিকানা দিছে, দিল, ও সেখানে চলে গেছে। মাশাআল্লাহ, এইরকম বিরাট পাঞ্জাগানা দাড়ি, সাপ দাড়িকে পাবলিক বলে পাঞ্জাগানা দাড়ি, পাঞ্জাগানা দাড়ি, জুব্বা গায়, হ্যাঁ পাগড়ি মাথায়, কি কোরআন তেলাওয়াত, রোজা তারাবি খুব হইতেছে। এক মাস তাদের সাথে থাকছে, রোজাও রাখছে, তারাবিও পড়ছে, খতম হয়েছে, সব হয়েছে। রমজান শেষে উনি ফিরে আসছে, আসে তার যে প্রফেসর তাকে ধন্যবাদ জানাইতেছে, স্যার আপনি আমাকে এমন একটা ভালো জায়গায় পাঠাইছেন, আমি আল্লাহর অলিদের সাথে রমজান করে আসলাম, আল্লাহর অলিদের সাথে রমজান করে আসলাম। এক একজনের চেহারা কি, আর দাঁড়ি কি, জুব্বা কি? তো প্রফেসর হাসতেছে, স্যার হাসেন কেন, আমি তো ঠিকই করতেছি, হ্যাঁ বুজুর্গানের দিনের সাথে আমি রমজান করে আসছি, বুজুর্গানের দিন। প্রফেসর বলল, বুজুর্গানের দিন তো দূরের কথা, ওরা একটাও মুসলমান না, ওরা হল ইহুদি, ওরা তোমাদের রমজানের ভিতরে অনেক ফায়দা আছে, দুনিয়াবি ফায়দা, এই ফায়দাটা নেওয়ার জন্য ওরা তোমাদের যা যা ইবাদত ওগুলো সব করতেছে। ওদের উদ্দেশ্য আখেরাত না, ওদের উদ্দেশ্য দুনিয়াতে সুস্থ থাকা, দুনিয়াতে স্মার্ট থাকা, এটার জন্য তারা করতেছে। তুমি এদেরকে বুজুর্গ মনে করছ, তো মুসলমানই না, সব ইহুদিরা। তোর বিচার তাজ্জুব হয়ে গেছে, এইরকম দাড়ি, এইরকম জুব্বা, সব ইহুদি, তাদের সাথে এক মাস রোজা রেখে আসছে, রমজানের বরকত নেওয়ার জন্য তারা এটা করতেছে। এই ব্যাপারে দেখা যায় যারা
ডাক্তারি লাইনে বড় বড় ছিল, প্রত্যেকে গবেষণা করছে, যে যে লাইনে গবেষণা করছে রোজার একটা ফায়দা পাইছে, যারা ব্রেনের ডাক্তার তারা গবেষণা করছে, দেখছে এক মাস রোজা দেখার দরুন ব্রেন অনেক সতেজ হয়, ব্রেনের অনেক সমস্যা দূর হয়ে যায়, তারা রিপোর্ট দিয়ে দিছে। যারা ফুসফুসের ডাক্তার তারা রিপোর্ট দিয়ে দিছে, এক মাস যদি কেউ উপবাস থাকে রোজা রাখে তার ফুসফুস একদম পিওর হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, ফুসফুসের সমস্যা থাকে না। যারা হার্টের ডাক্তার তারা এই রিপোর্ট দিয়ে দিছে, রোজা রাখলে হার্ট সবল হয়, হার্ট কার্যকরী হয়। যারা হাই প্রেশারের ডাক্তার তারা বলে দিছে যদি নিয়ম মানে রোজা রাখা হয় তো প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে, কন্ট্রোলে চলে আসে। সবচেয়ে বেশি বলছে যারা পাকস্থলীর ডাক্তার, রোজার ফজিলত যে ডাক্তাররা এরা কাফের, কিন্তু সব এই ডাক্তাররা সব কাফের, কেউ ইহুদি কেউ খ্রিস্টান, এগুলি সবচেয়ে বেশি ফজিলত বয়ান করছে যারা পাকস্থলীর ডাক্তার। তারা বলছে এক মাস যদি পাকস্থলীকে রেস্ট দেওয়া হয় তো একদম তাজা হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, এর হজম করার ক্ষমতা একদম ষোলো আনা হয়ে যায়। আর যার পাকস্থলী ঠিক তার পুরা বডি ঠিক, কারণ পাকস্থলীকে নবীজি সমস্ত রোগ ব্যাধির জড় বলতেন, জড়। তোমার পাকস্থলী ঠিক বডি ঠিক, পাকস্থলী ফেল বডি ফেল। পাকস্থলীর এত ফায়দা বলা হয়েছে যে এটা আমি বলে শেষ করতে পারবো না। পাকস্থলী এত তাজা হয়, কিন্তু আমাদের কিছু ভাই যেভাবে খায় তাতে লাভ হবে না। ইফতারের সময় এক পেট, তারাবির পরে এক পেট, শেষ রাতের এক পেট, তিন টাইমে তিন পেট খাইতেছি, এদের এরা ফায়দা আমি এতক্ষণ কইলাম এর কিছুই হবে না। রমজানে দুই বেলা খাইতে হবে, ইফতারের সময় একবার আর শেষ রাত্রে একবার, ইফতারের সময় একবার আর শেষ রাত্রে একবার, আর তারাবি পড়ে একটা কলা খাইলেন, একটা পেঁয়াজু খাইলেন, এক কাপ দুধ খাইলেন, খানা না হালকা লাইট, আসল খানা খাইবেন ইফতারের সময়। ইফতারিটা এই পরিমাণ খান যে একবেলার খানা হয়ে যায়, অথবা ইফতারে আধা পেট খান, মাগরে পড়ে আসা আর আধা পেট খান, দুই আধা পেট মিলে একবেলার, আর তারাবি পরে হালকা কিছু খাবেন, তো শেষ রাত্রে দেখবেন খুব ক্ষুধা লাগে, খুব ক্ষুধা লাগে, ভালো করে খাওয়া যায়, খান দুই বেলা খান, তাহলে আমি যে ফায়দাগুলো বললাম সব পাবেন। তিন বেলা খায় পেট এরকম গুদাম বানায় রাখছেন তাহলে কোনো ফায়দা হবে না। এত ফায়দা দুনিয়াবি বলে পারা যাবে না। অনেক ডাক্তাররা লিখছে শরীরের মধ্যে কিছু বর্জ্য থাকে, বর্জ্য যা নিষ্কাশন করা জরুরি, মেডিসিন দিয়ে করতে গেলে সাইড এফেক্ট, কিন্তু রোজার দ্বারা অটো সিস্টেমে ওগুলোই হয়ে যায়, ওই বর্জ্যগুলো হয় শরীরের কাজে লাগে না হয় বের হয়ে যায়, বর্জ্য থাকে না, অপ্রয়োজনীয় পদার্থ সব নিষ্কাশন হয়ে যায়। আবার কোন কোন ডাক্তার বলছে যে পাকস্থলীর মধ্যে সবসময় যদি আর্দ্রতা থাকে, সবসময় ভিজা থাকে পাকস্থলী, তাহলে এই ভিজা জিনিসটা একটা ক্ষতিকর অ্যাসিডে পরিণত হয়, সবসময় যদি ভিজা থাকে, কিন্তু রোজা রাখলে অন্তত এই এক মাস পুরা দিন পাকস্থলী ভিজা থাকে না, কি থাকে, শুকনা থাকে, এতে ওই যে আর্দ্রতাটা বিষাক্ত হয়ে যায় এটা হওয়ার কোন সুযোগ থাকে না। এইভাবে অসংখ্য ফায়দা লেখা হয়েছে, কাজ তো একটা রোজা, কাজ তো একটা, কিন্তু পুরা বডিতে ফায়দা অসংখ্য। আর সবচেয়ে বড় ফায়দা হলো আপনি আল্লাহর গোলাম থেকে কি হবেন, মনিব হবেন। এই জন্য আমরা আগের থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে খুব সুন্দর ভাবে রমজান এবং তারাবি পালন করার চেষ্টা করি, রমজান এবং তারাবি পালন করার চেষ্টা করি, এবং পেশাদার হাফেজ না রাখি। পেশাদার হাফেজের পেছনে তারাবি পড়লে সব হয় না, আল্লাহওয়ালা হাফেজ রাখবে তারা তারাবির খতম পড়াবে বিনিময় চায় না, এরকম হাফেজ লাগবে। এই হাফেজ খুঁজে বের করেন, না পাইলে আমাকে বলেন। যদি মসজিদে এমন হাফেজ নিয়োগ না দেওয়া যায়, মসজিদ কমিটি মানে না, মসজিদ কমিটি গুমরা গাওয়া, তাহলে আপনারা বাড়ি বাড়ি তারাবি জামাত করেন, বাড়ি বাড়ি তারাবি জামাত করেন, দু পাঁচজন বন্ধু বান্ধব নিয়ে এই বাড়ি এক জামাত, ওই বাড়ি এক জামাত, অনেক অসংখ্য জামাত করেন। যদি মসজিদ কমিটিকে বুঝায় আল্লাহওয়ালা হাফেজ না দেওয়া যায়, তাহলে মসজিদ থেকে ফরজটা পড়ে বাড়ি যাই তারাবি জামাত করেন, আল্লাহওয়ালা হাফেজ আমরা দিব, এক এক বাড়িতে দুইজন তিনজন করে দিব, আপনারা শুধু রমজানে খানার ব্যবস্থা করবেন, শুধু খানার ব্যবস্থা করবেন, কোন হাদিয়া নেই, পড়াই দিব। তো আরো কিছু মশলা মাসাইল আছে, রমজানে কিছু রোজা ভাঙে কিছু না ভাঙে, রমজানে রক্ত দেওয়া যাবে কিনা, রক্ত দিলে কোনো অসুবিধা হবে না, রোজা ভাঙে কিসে, আমাদের শরীরে পাকস্থলিতে যাওয়ার জন্য কিছু স্বাভাবিক রাস্তা আছে, পাকস্থলিতে যাওয়ার জন্য কিছু স্বাভাবিক রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিছু গেলে রোজা ভাঙে, এছাড়া ভাঙে না। তবে মুখ আছে, নাক আছে, তারপরে পায়খানার রাস্তা আছে, টান কানের দ্বারাও যায়, কিন্তু কানের থেকে একটা লাইন আসছে গলায়, কানের ভিতর তো একটা লাইন কোথায় আসছে। এই জন্য যদি কারো কানে তালা লাগে, হ্যাঁ কানে শুনতেছে না, তো সে গলায় খাকার দেয় দিয়ে ওই লাইনটা ক্লিয়ার করে। তো গলার সাথে যদি লাইন না থাকতো গলায় খাকার দেয় কেন, প্লেন যখন নামে তো সব মানুষের কানে তালা লেগে যাবে, আজীব এক আওয়াজ হয়, তালা লেগে যাবে, তাহলে গলায় খাকার দিয়ে কান আবার চালু করতে হয়, কান বন্ধ হয়ে থাকে। যাই হোক, এরকম কিছু মশলা মশাইল আছে, এগুলো সামনে ইনশাআল্লাহ বলা হবে। মাঝখানে আমার আবার উমরার সফর আছে 10-11 দিনের, ইনশাআল্লাহ এসব মশলা বলা হবে। আজকে এই পর্যন্ত।